গপ্প মিলে ঠিক আপনার গপ্পের প্লে লিস্ট।
আমি নয়ন সাথী, যেমন আসিস তেমনি দাঁড়ায় থাক, ছুটে পালাবি কি বলবি?
কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম। গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, বছর ৫০ পূর্বের একটা দিনের কাহিনী। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। ঠ্যাঙাড়ের কথা অনেকেই শুনেছে এবং আমার মতো অনেকে তাদের দেখেওছে। একসময় পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যের পর পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত, হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে, তাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। পায়ে চোট খেয়ে সে যখন পথের উপর মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুম দাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এদের ভাবনা চিন্তার কোনো বাছবিচার নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজে চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। অবশ্য সেটা সাংঘাতিক কিছু ব্যাপার নয়, পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ছোট নদী, কোথাও কোমরের বেশি জল নেই, সমস্তই শ্যাওলায় আচ্ছন্ন। তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এই সব ছোট ছোট মাছ খেলা করে বেড়াত। বড়শিতে টোপ গেঁথে সেগুলি ধরা ছিল আমার বড় আনন্দের বিষয়। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল, কি জানি কোথাকার মানুষ, কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এ ঝঞ্ঝাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক, বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কখনোই নয়। কাজেই এ দৃশ্য কারো চোখে পড়লে সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপর রাত এলে শেয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজন শেষ করে নদীর জলে মুখ আঁচিয়ে ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকত না। একদিন আবার নিজের হয়তো ওই দশা ঘটত, কিন্তু ঘটতে পেল না। সেই গল্পটাই বলি। আমার বয়স তখন বছর ১২। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে,
গোটা ৫-১ টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতির আমি দুধ খাওয়াই শোধ দেব।
ঠাকুমার নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন,
হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন?
একটা ভালো গরু কিনবো দিদি, বসন্তপুরে পিসিমার বাড়ি। পিস্তো তো ভাই বলে পাঠিয়েছে, ৭-৫টা গরু সে রাখতে পারছে না, আমার একটা দিবে। কিছু নেবে না জানি, তবু গোটা ৫-১ টাকা সঙ্গে রাখা ভালো।
ঠাকুমা আর কিছু না বলে ৫টা টাকা এনে তার হাতে দিলেন।
এই নে।
নয়নদা প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল ২ কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইল খানে গিয়ে নয়নদা হঠাৎ পিছনে তাকিয়ে দেখে আমি।
এ কি, তুমি আমার পেছু পেছু কেন এসো?
বসন্তপুর থেকে ছিপ কিনব।
আরে আমি তোমারে ১০খানা ছিপ এনে দেবো, তুমি এখন ঘরে যাও।
না।
আমার কথা শোনো।
কিছুতেই না। ও নয়নদা, নয়নদা গো, আমাকে নিয়ে চলো না, আমি লক্ষ্মী হয়ে থাকব সত্যি।
অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনল না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্না কাটিতে ঠাকুমা একটু নরম হলেন, কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হল না। বলল,
দিদি যেতে আসতি কোষ রাস্তিক পথ বইত নয়, জোৎস্না রাত সৎসন্ধে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথ তো ভালো নয়, ভয় আসে। বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না, ছেলে সামলাবো না, নিজের সামলাবো, কি করি বলো তো দিদি?
পথে ভয়টা যে কি তা এ অঞ্চলের সবাই জানে। ঠাকুমা একেবারেই বেঁকে বসলেন, আমাকে বললেন,
না কখনো না, যদি তুই পালিয়ে যাস তোর স্কুলের মাস্টারমশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি ৫০ ঘা বেদ দেবেন।
নিরুপায় হয়ে আমি তখন অন্য ফন্দি আঁটলাম। নয়নদা চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভেতর দিয়ে মাইল ২ আড়াই ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট ১০ পর দেখি নয়নদা আসছে। আমাকে দেখে প্রথমটা খুব বকল, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেলল। বলল,
চলো ঠাকুর, যা দৃষ্টি আছে তাই হবে, এত দূর এসি তো আর ফিরতে পারি নে।
নয়নদা সাতগাঁর একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিল। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলাহারে জোগাড় করে দিল। খাওয়া শেষে নয়নের পিসি বলল যে ছেলে মানুষ ৪-৫ কোষ পথ হেঁটে এসেছে, আবার যেতে হবে, এখন শুয়ে একটু ঘুমিয়ে নিয়ে তারপর বেলা পড়লে যাওয়া যাবে। পিসির ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন ৪টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হল, কিন্তু মুখে কিছু বলল না। মিনিট ১০-এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম পিসির বাড়ি থেকে। আমার কাঁধে ছিপের তাড়া, নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে তো খুব তাড়াতাড়ি চলা যায় না। ক্রোশ দুই না যেতেই সন্ধে উতরে আকাশে চাঁদ দেখা দিল। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো জায়গায় জায়গায় পথের উপর এসে পড়েছে। নয়নদা বলল,
দাদাভাই, তুমি আমার বাম দিকে এসে তোমার বাম হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে।
কেন নয়নদা?
না এমনি, চলো যাই।
আমি ছেলে মানুষ হলেও বেশ বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। সার বাঁধা প্রাচীন পাকুড় গাছের সারি, মাথার ওপরে তাদের পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও কোনো ফাঁক নেই যে চাঁদের আলো এসে পড়ে। সন্ধে কৃষক বালকেরা এই পথে গরুর পাল বাড়ি নিয়ে গেছে, তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমন সময় সামনে 50-60 হাত দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো,
বাবা গো, মেরে ফেললো গো, কে কোথায় আছো, রক্ষা করো আমায়।
সঙ্গে সঙ্গে লাঠির ধূপ ধাপ দুম দাম শব্দ। তারপর সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বলল,
যা শেষ হয়ে গেল।
কি শেষ হয়ে গেল নয়নদা?
একটা মানুষ।
এই বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবল, তারপর বলল,
চলো দাদাভাই, আমরা একটু সাবধানে যাই।
গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি দুজনের মাঝখানে। অনেক ছোট থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং 12 বছরের বালক হলেও আমি সবটাই বুঝতে পারছি বেশ। কিছুক্ষণ আগের এই আর্তনাদ তখনও দোকানে বাজছে। ভয় ভয় বললাম,
নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? আমাদের যদি মারে?
না দাদাভাই, আমি থাকতে মারবে না, ওরা ঠেঙা নাকি না, আমাদের দেখলেই পালাবে, ওরা ভারী ভীতু।
গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারি না এমন অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আঁধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল 5-6 জন লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকোল। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিল, সে কি ভয়ানক গলা!
খবরদার বলছি তোদের, বামুনের ছেলের সঙ্গে আছে, বাবরা শুনে মারলে তোদের একটা কেউ জানতে লাগবো না, এই সাবধান করে দিলাম।
কেউ জবাব দিল না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে, অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখল,
আরে বেচারা!
তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে, শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে দাঁড়াল।
ওরে নরকি, নরকের কীট, তোরা মিশে মিশে একজন বৈষ্ণবের প্রাণ নিলি, এ তোরা করেছিস কি?
কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না। নয়নদার এত দুঃখের প্রধান কারণ সে নিজে পরম বৈষ্ণব। তার বৈষ্ণব হবার ছোট্ট একটা ইতিহাস আছে। এখন তার অল্প একটু বয়স হয়েছে, কিন্তু যখন ২৫ ৩০ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল, তাকে দিয়ে অনেক টাকা খরচ করে ঠাকুমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায়। সেখানে কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে, আর সেদিন থেকে নয়নদা গোঁড়া বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটি ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল, এখন নিজের চেষ্টায় বড় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোয় ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যেক দিন অনেক রাত পর্যন্ত সে সুর করে পড়ে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই। নয়নদা আবার বলল,
নিরীহ বৈষ্ণব ভিক্ষে করি সন্ধেবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো? দু ঘন্টা চার ঘন্টার বেশি তো নয়, ইচ্ছে করে তোদের এমনি ঠেঙিয়ে মারি।
এবার গাছের আড়াল থেকে জবাব এলো,
তুমি ঘন্টা সাত ঘন্টা এবার দেয় কেড়ে, তোর চোদ্দ পুরুষের ভাগ্যি যে এই যাত্রা পাইচা গেলি, ধর্ম কথা শোনাইতে হইব না, পালা 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 পালা।
তার কথা শেষ না হতেই নয়নদা যেন বাঘের মতো গর্জে উঠল,
ওঠে রে হারামজাদা পালাবো তোদের ভয়।
ট্যাঙ্ক থেকে পাঁচটা টাকা বার করে এ হাতে টাকা ঝনঝন করে উহাতের মুঠোয় নিল।
এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম, পারিস তো সবাই একসঙ্গে এসে নে যা, কিন্তু ফের সাবধান করে দি, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটো রাঁসর লাগে তো তোদের সব কটাকে জম্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন সাথী আমি, আর কেউ নয়। বলি নাম শুনেছিস না, এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস, হারাম সাদা শ্যাল কুকুরের বাচ্চারাম।
গাছের তলা একেবারে স্তব্ধ, মিনিট দুই সব চুপ। নয়নদা আবার গর্জে উঠল,
ফিরে আসবি না টাকাগুলো ট্যাকে দিয়ে ঘরে যাব।
কোনো জবাব নেই। পথের উপরে দু তিন গাছা পাবড়া পড়েছিল, নয়নদা একে একে সেগুলো কুড়িয়ে নিয়ে আমাকে বলল,
চলো দাদা এবার ঘরে যাই, রাত হয়ে এলো, তোমার ঠাকমা আবার কত ভাবছেন। এরা সব শ্যাল কুকুরের সানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা সিপ হাতে দেরি গেলেও এরা সবাই ছুটি পালাবে দাদা ভাই।
ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল, বললাম,
এই নন্দা যাব তেরে যাব।
নয়নদা হেসে ফেলল,
এই থাকে থাকে দাদা, কাজ নেই কামড়ে দিতে পারে।
আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নদার মুখে কথা নেই, আমার একটা প্রশ্নেরও সে হাঁ না ছাড়া জবাব দিচ্ছে না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়া এসে সে থমকে দাঁড়ালো, বলল,
না দাদা ভাই, চোখে দেখে সেরে যাওয়া হবে না, বামন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি নেব।
কি করে শোধ নেবে?
এক বেটাকেও কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব।
শুনছেন গপ্প মীরের ঠেকের ষষ্ঠ গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, বছর ৫০ পূর্বের একটা দিনের কাহিনী। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদা যেতে দিল না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম,
নয়নদা তুমি বেশ করে একবারটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারব, কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়?
ছিপের ঘায়ে মরবে না দাদা, এই যে পাবলা কুরুছিলাম তখন, এইগুলো রাখো, এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এখনই দুই এক বেটাকে ধরে আনছি। কিন্তু স্যাসামিসি কান্নাকাটি শুনে ভয় পেও না জানো?
না না, ভয় কি, এই তো হাতে লাঠি রয়েছে।
নয়নদা বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরল, বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ভেবেছিল আমরা চলে গিয়েছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিকিরি ট্যাঁক হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে।
এই দেখ দেখ, ভালো করে দেখ কি আছে, ঝুলিটা ঝাড়, কিছু পয়সা আছে কিনা দেখ। সবই তো ফাঁকা দেখতেছি। কে দাঁড়ায় ওখানে, কে কে?
আমি নয়ন সাথী, যেমন আছিস তেমনি দাঁড়ায় থাক, ছুটে পালাবি কি বলবি?
কিন্তু কথা শেষ না হতে অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম।
পালা পালা, শিগগিরই পালা সবাই।
এ দাদা ভাই, এই এক ব্যাটারে পেয়েছি, আর অন্যগুলো পালালো।
শুভ সংবাদ শুনে চেঁচিয়ে বললাম,
ওকে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি আবার মেরে ফেলো না যেন।
না দাদা, তুমি মেরো।
আবার একটা করুণ ধ্বনি কানে এলো, বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে, আর তার পেছনে নয়ন চাঁদ। কাছে এসেই হাউ মাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরল।
আমারই ছেড়ে দিন, আমারই ছেড়ে দিন, দোহাই আপনার, আমারই ছেড়ে দিন, আমারই ছেড়ে দিন।
হেই, হাট 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 বলছি।
নয়নদা টান মেরে তাকে তুলে দাঁড় করালো। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া, তখনও কাঁদছিল। তার গালে নয়নদা প্রচণ্ড এক চড় কষালো।
যা জিজ্ঞেস করে সত্যি সত্যি জবাব দে, কজন ছেলে, কজন ছেলে, তাদের কি নাম, কোথায় থাকে বল।
লোকটা প্রথমে বলতে চায় না, নয়নদা তার পিঠে এক গুঁতো মারল।
শিগগিরি বল তোর দলের লোকেদের নাম বল।
গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় গড় করে বলে গেল।
বলে থাকবে, বলবো না। এখন বলতো, এই বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই কগা বাড়ি মেরেছিলি?
পাঁচ থেকে সাত ঘা হবে বোধ হয়।
আচ্ছা ঠিক আছে, পাঁচ সাত ঘাই সই। এবার ঠিক তেমনি করে শুক, ওই যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম তেমনি করে শুক। দাদা ভাই এগিয়ে এসো, ওই খেটে দিয়ে পাঁচ সাত ঘাই সাবার করে যাই, কিন্তু দেখব কেমন হাতের জোর। হেই তুই বেটা দেরি করছিস কেন, শেপার শেপার বলছে।
নয়নদা তার কান ধরে টেনে রাস্তায় বসালো, এবং সে নিজে শোবার আগেই প্রচণ্ড গোটা দুই তিন লাঠি পিঠে মেরে পথের ধুলোর ওপর ফেলে দিল। নয়নদা আমাকে বলল,
দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, দু তিন ঘর বেশি লাগবে না।
নয়নদার গলার স্বর বদলে গেছে, চোখ মুখের ভাব দেখে মনে হচ্ছে যেন অন্য কেউ, তার চেহারা দেখে গায়ে কাঁটা দিল আমার। নতুন খেলা শুরু করব কি, ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম,
আমি পারবো না নয়নদা।
পারবে না? তবে আমি শেষ করে দিই।
না না নয়নদা, না মেরো না, ওকে মেরো না।
এদিকে লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত বলেনি।
চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে।
থানায়? পুলিশের হাতে?
হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক, যেমন কর্ম তেমন ফল।
নয়নদা খানিকক্ষণ চুপ করে রইল, তারপর তাকে একটা লাঠির ঠেলা দিয়ে বলল, কিন্তু কোনো সাড়া নেই।
এবারটা মরি গেল নাকি? যে দুর্বল সিং, দুদিন হয়তো পেটে এক মুঠো খাবারও পড়েনি। আবার পথে এসে লোক ঠেঙাতে যাবাটা দূর, উঠে ঘরে যা।
লোকটা কিন্তু তেমনি পড়ে রইল। নয়নদা তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে পরীক্ষা করল।
না, মরেনি, অজ্ঞান হয়ে আছে, জ্ঞান হলেই আপনি ঘরে চলে যাব। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ওর ঠাকমা ভাবছে।
পথে যেতে যেতে বললাম,
কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো।
কেন দাদা ভাই?
বেশ ফাঁসি হয়ে যেত, খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইয়ে লেখা আছে।
আছে নাকি দাদা?
আছে বই কি, চলো না বাড়ি, চলো বই খুলে দেখিয়ে দেব।
হ্যাঁ বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আরেকটা মানুষ মারা?
হ্যাঁ তাই তো, সেটাই তো উচিত সাজা, আমরা বইয়ে পড়েছি যে।
কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই।
কেন হয় না নয়নদা?
বোধ হয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে।
কেন যে পারে না, কেন যে মানুষে এ অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানিনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পর জিজ্ঞেস করলাম,
আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে?
না দাদা, আর মারবে না, আমি বেঁচে থাকতে এ কাজ ওরা কখনো করবে না।
নয়নদার উত্তরে খুব একটা প্রসন্ন হতে পারলাম না, আমি চেয়েছিলাম ফাঁসি হোক।
কিন্তু ওরা তো বেঁচে গেল, শাস্তি তো হলো না।
নয়নদা অন্যমনস্ক হয়ে কি ভাবছিল বলল,
হ্যাঁ কি জানি, হবে হয়তো একদিন, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকমা জানেন, তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো।
আমার কিন্তু বড় হবার সবুর সইল না, বাড়িতে ঢুকেই সমস্ত বিবরণ দিলাম, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে। আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগা গোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়নদা এতক্ষণ চুপ করে শুনছিল, আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুমার পায়ের কাছে রেখে বলল,
হ্যাঁ গরুটা এমনি পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি ঠাকুর, পিসিমাও নিলেন না, পথে তোমার মেজ বউ এর ভাইয়ের দলও নিল না।
ঠাকুমা একটু হেসে বললেন,
দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন, ও তো ঠাকুরের ভোগে লাগাগে যা। কিন্তু একটা কথা আজ বলি তোকে নয়ন, এখনো তেমন বোষ্টম হতে পারলি নে।
কেন দিদি ঠাকুর?
বোষ্টম কি আর টাকা বাজিয়ে লোক ভোলায়, ধর যদি লোক সামলাতে না পেরে ছুটেই আসত
তাহলে আরো গোটা পাঁচ ছয় মরত, তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার সাপত দিদি ঠাকুর।
ঠাকুমা চুপ করে রইলেন, এ ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানে নয়নদা নিজে, কিন্তু সেও আর কিছু বলল না। দূর থেকে ঠাকুমাকে প্রণাম করে পাঁচ টাকা মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল নয়ন চাঁদ বাগদি। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ, পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।